ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর এবং বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
নামাজ পড়েও সমুদ্র থেকে উদ্ধার হওয়া দু শতাধিক বাংলাদেশি এখনো দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জঙ্গিরা চায় সন্ত্রাসবাদের সঙ্গে ধর্ম যোগ করতে, এমনই মন্তব্য করেছেন দেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী।
আরও থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে ডক্টর মেহনাজ মোমেনের মূল্যায়ন।
আমরা যখন জরিপগুলো দেখি, এখানে মিডিয়া অনেক প্রাধান্য পায়, তারা কিভাবে এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করছে, কিভাবে প্রেজেন্ট করছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। নেটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন সিরিয়ার রাশিয়ার বিমান আক্রমণের ফলে সিরিয়ায় সংকট নিরসনে যে অসামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে তা ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার আমস্টারডামে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। স্টোলটেনবার্গ বলেন রাশিয়া উপর্যুপরি বিমান আক্রমণ চালাচ্ছে তা মূলত বিদ্রোহী দলগুলোকে লক্ষ্য করেই করা হচ্ছে, আর এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে এবং নেটো ও তুরস্কের আকাশসীমাও লঙ্ঘন করা হচ্ছে। শুক্রবার সিরীয় পর্যবেক্ষণ দল এবং হেজবোল্লা পরিচালিত এল মানার টেলিভিশনে প্রকাশিত খবরে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে যে রাশিয়ার যুদ্ধ বিমানের সাহায্য নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী দেরা অঞ্চলের কাছে একটি শহর দখল করে নিয়েছে। ওই শহরটি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ছিল। খবরটি প্রকাশিত হয় জাতিসংঘ পরিচালিত ত্রাণ সংক্রান্ত বৈঠকে সিরিয়ায় মানবিক সাহায্যের জন্য $1 কোটি দেওয়ার প্রতিশ্রুতির কথা ঘোষণার একদিন পর। মালির জাতিসংঘ মিশন জানিয়েছে যে অজ্ঞাত পরিচিত বিদ্রোহীরা শুক্রবার টিম্বাকটুর একটি পুলিশ ঘাঁটি যে সাময়িকভাবে দখল করে নিয়েছিল তা জাতিসংঘ এবং মালির সেনাবাহিনী পুনরায় দখল করে নিয়েছে। জাতিসংঘ মিশনের মুখপাত্র অলিভার সারগোল্ডো জানিয়েছেন যে লড়াই বন্ধ হয়েছে, তবে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় বিস্ফোরক তল্লাশি করছে। এখনও হামলাকারীদের পরিচয় জানা যায়নি। এর আগের খবরে বলা হয় প্রত্যক্ষদর্শীরা বলেছে যে তারা জাতিসংঘের স্থিতিশীলকরণ মিশন, যা মিনুসোমা নামে পরিচিত, সেখানে অন্তত একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছে এবং এর পরপরই বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায়। শুক্রবার ভোরের দিকে ওই হামলা শুরু হয়। নাইজেরিয়ার সেনারা ওই ঘাঁটিতে অবস্থান করছে। হতাহতের খবর পাওয়া গেছে, তবে সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি। 2013 সাল থেকে জাতিসংঘের রক্ষী বাহিনী মালিতে অবস্থান করছে। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় গত বছর মে জুন মাসে বিভিন্ন দেশে উদ্ধারকৃতদের মধ্যে 200+ বাংলাদেশি এখনও দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমারে উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়। এই বিষয়ে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর বিস্তারিত রিপোর্ট।
ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন এর মধ্যে বর্তমানে ইন্দোনেশিয়ায় 38 জন, মালয়েশিয়ায় 116 জন এবং মিয়ানমারে 76 জন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে ওইসব অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের পরিচয় নিশ্চিত করা সহ এ সম্পর্কিত কাজে ধীরগতির কারণেই বিলম্ব হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মুখপাত্র আসিফ মুনির এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বলেন,
এটা প্রকৃত মানে ভেরিফাই করে তাদের কনফার্মেশন করে ফেরত আনার একটা প্রসেস দিলে হয়, তো শেষে
গত মে জুনে 2772 জনকে বিভিন্ন দেশে উদ্ধার করা হয়, যার মধ্যে 2550 জনের মতো ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন, যাদের মধ্যে 173 জন কিশোর রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যে কোনো আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, তাই বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন তিনি। শুক্রবার ঢাকায় আয়োজিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের 25 বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেছেন রাষ্ট্রপতি। এ সম্পর্কেই আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
রাষ্ট্রপতি জাতীয় বিভিন্ন ইস্যুতে জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। ভারতের কুলদীপ নাইয়ার, পাকিস্তানের হামিদ মির সহ দেশ বিদেশের বরেণ্য সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি 24 জন বিশিষ্ট ব্যক্তি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে সম্মাননা তুলে দেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
জাতিসংঘের এক প্যানেল অভিযোগ করেছে যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে। মিস্টার আসাঞ্জ বহিঃসমর্পণ এড়ানোর জন্য লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। দূতাবাসের ভেতর থেকে ভিডিওর মাধ্যমে আসাঞ্জ জানান, তাকে যে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে সে বিষয়টি এখন স্থির করার সময় এসেছে। জাতিসংঘ প্যানেলের রিপোর্টে বলা হয়েছে, 2012 সাল থেকে আসাঞ্জকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। প্রায় 4 বছর আগে যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আসাঞ্জ লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। তবে ব্রিটেনের কর্মকর্তারা জাতিসংঘ প্যানেলের ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী মোক্তার আব্বাস নাকদি বলেছেন, জঙ্গিরা সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মকে যোগ করতে চায় আর আইএস সহ অন্যান্য জঙ্গিরা ভারতের ক্ষতি করতে চায় বলেও মন্তব্য করেন মন্ত্রী। কলকাতা থেকে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে এএন গ্লোবাল ল স্কুলের ক্যাম্পাস উদ্বোধন ও শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। সেখানে তিনি আইএস জঙ্গি সংগঠনকে বিশ্বের আতঙ্ক জানিয়ে তাদের কুখ্যাত গোষ্ঠী বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, আইএস এর সঙ্গে না ধর্মের সম্পর্ক আছে না তাদের কোনো নীতি রয়েছে। মানুষের মূল্যবোধকে হত্যা করে তারা বিশ্বজুড়ে অপরাধের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী আরো বলেছেন, সাম্প্রতিককালের বিভিন্ন নাশকতা গ্রেপ্তার দেখে একটা জিনিস পরিষ্কার যে আইএস সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলি ভারতের ক্ষতি করতে চাইছে। তারা দেশের সমৃদ্ধি, শান্তি ও সৌহার্দ্য নষ্ট করতে চাইছে। এরা মানবতা ও ইসলামের শত্রু। পরমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের রেলের প্রহরীবিহীন লেভেল ক্রসিং এই দেশটির রেলের মোট দুর্ঘটনার 40% এবং মোট প্রাণহানির 60% ঘটে থাকে। অথচ রেলমন্ত্রী সুরেশ প্রভুর লক্ষ্য হল ভারতীয় রেলে দুর্ঘটনা একেবারে শূন্যে নামিয়ে আনা। সেজন্য নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। এ সম্পর্কে কলকাতার প্রতিনিধি গৌতম গুপ্তের রিপোর্ট।
সারা ভারতে ছড়িয়ে রয়েছে রেলপথের ওপর 30,348টি লেভেল ক্রসিং। এর মধ্যে প্রহরীবিহীন লেভেল ক্রসিং হল 11,563টি, আর এগুলিকে নিয়েই ভারতীয় রেলের যত মাথা ব্যথা। রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, রেল দুর্ঘটনা তারা একেবারে শূন্যে নামিয়ে আনতে চান, তাই আগামী রেল বাজেটে জোর দেয়া হবে প্রহরীবিহীন লেভেল ক্রসিংগুলিকে নিরাপদ করে তোলার জন্য। এজন্য কোনো ট্রেন লেভেল ক্রসিং এর 1 কিলোমিটারের মধ্যে এলেই বেজে উঠবে সাইরেন, দপদপ করে জ্বলতে থাকবে সতর্কতা জ্ঞাপক আলোর সিগন্যাল। রেলমন্ত্রীর আশা, এতে নিশ্চয়ই রেলপথের ওপর আর এসে পড়বে না কোনো গাড়ি কিংবা মানুষজন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইসলামিক উগ্রপন্থী আল শাবাব জঙ্গি দল সোমালিয়ার দক্ষিণাঞ্চলের মার্কা শহরের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। শুক্রবার এলাকাবাসীরা জানান যে ওই এলাকা থেকে আফ্রিকান ইউনিয়নের সেনারা ওই শহরটি ছেড়ে চলে গেছে। ভারতের জেট এয়ারওয়েজের যোধপুর থেকে মুম্বাইগামী একটি চার্টার্ড বিমানে বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমকে বিমানের ইন্টারকম সিস্টেম ব্যবহার করে গান গাইতে দেওয়ার জন্য বিমানের 5 ক্রুকে বরখাস্ত করা হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের দীর্ঘ প্রক্রিয়া চলছে। গত সপ্তাহে আইওয়া ককাসের পর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ্যের প্রাইমারি। এদিকে জনমত জরিপে প্রার্থীদের জনপ্রিয়তার ওঠানামাও লক্ষ্য করা যাচ্ছে। এসব কিছুর আলোকে টেক্সাসের A&M ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেনের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেন ওয়াশিংটন স্টুডিও থেকে আনিস আহমেদ।
ডক্টর মেহনাজ মোমেন, আইওয়া ককাসের পর এবং এখন এই নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির আগে আমরা লক্ষ্য করছি যে কোনো কোনো জরিপ অনুযায়ী উভয় দলের মনোনয়ন প্রার্থীদের অবস্থানে রদবদল হয়েছে। রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প জরিপে আবার এগিয়ে এসছেন, মার্কো রুবিও তার পরে রয়েছেন এবং টেড ক্রুজ তৃতীয় স্থানে নেমে এসছেন। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টিতে বার্নি স্যান্ডার্স হিলারি ক্লিন্টনের তুলনায় এই নিউ হ্যাম্পশায়ারের জনমত জরিপে প্রায় দ্বিগুণ এগিয়ে রয়েছেন। এই রকম পরিবর্তন কেন?
প্রথমে ডেমোক্রেটিক পার্টির কথা বলি, নিউ হ্যাম্পশায়ার তো বার্নি স্যান্ডার্সের মানে পাশের স্টেট, তো তার এই স্টেটে অনেক অ্যাডভান্টেজ আছে। আর আমার কাছে মনে হয় যে বার্নি স্যান্ডার্সের যে পপুলারিটি, তার যে জনপ্রিয়তা, সেটার প্রধান কারণ হচ্ছে তার নীতিমালা। তার নীতিমালা বিশেষ করে আপনার ইয়াং জেনারেশনকে, স্টুডেন্টদেরকে, এদেরকে অনেক আকর্ষণ করেছে। আর আপনি যেটা রিপাবলিকান ফিল্ডের দিকে তাকান, প্রতিটা ক্যান্ডিডেটই তারা যে যে নীতিমালা তারা প্রণয়ন করতে যাচ্ছে সেটা হচ্ছে ভীতির নীতিমালা, এবং তাদের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য কিন্তু নেই। এবং আপনি যদি মার্কো রুবিওকে বিশেষত দেখেন, যিনি সেনেটর হিসেবে অনেকটা মধ্যপন্থী ছিলেন, কিন্তু এখন আস্তে আস্তে ওনাকে দেখা যাচ্ছে যে উনি আরো রাইটে যাচ্ছেন। এবং সাথে সাথে যেই মাত্র উনি আইওয়া ককাসের তৃতীয় স্থান পেলেন, সাথে সাথে আপনি দেখবেন যে উনার সমস্ত কথার বাচন ভঙ্গি সবকিছু অনেক আরো পরিবর্তন হয়েছে, এবং আরো ভীতি এবং ডিভাইডেড রাজনীতির কথা উনি বলছেন। আর একটা কারণে পার্থক্য হতে পারে আমার মনে হয় যে আমরা যখন জরিপগুলো দেখি, এখানে মিডিয়া অনেক প্রাধান্য পায়, তারা কিভাবে এই জিনিসগুলোকে অ্যানালিসিস করছে, কিভাবে প্রেজেন্ট করছে, তাদেরও মাথার মধ্যে একটা ধারণা আছে এই ক্যান্ডিডেটদের সম্পর্কে। কিন্তু সেই ধারণার সাথে প্রাইমারিতে যারা আসলেই ভোট দিচ্ছেন, সেটার সাথে হয়তো একটা বড় গ্যাপ রয়ে গেছে।
এবারে নির্বাচনে আমেরিকান ভোটারদের কাছে কোন ইস্যুগুলো প্রাধান্য পেতে পারে বলে আপনার মনে হয়?
যে ইস্যুগুলো প্রাধান্য পাওয়ার, সাধারণত পাওয়ার কথা, সেগুলো তো ধরেন অর্থনীতি, আপনার অধিবাসন নীতি, এগুলো হয়ে থাকে। কিন্তু এবার আপনি যদি দেখেন রিপাবলিকানদের, তারা বারবার ফরেন পলিসি এবং তারা বারবার টেরোরিজমের জিনিসটা নিয়ে আসছে। এই ফরেন পলিসিতে কে স্ট্রং হবে, এটা বিশেষ করে রিপাবলিকান পার্টির ভোটারদের জন্য আমার মনে হয় এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর অর্থনীতির ক্ষেত্রে যেহেতু ডেমোক্রেটরা ভালো করছে, সেই জন্য হয়তো রিপাবলিকানরা মানে অর্থনীতি থেকে এত সামনে নিয়ে আসতে চাচ্ছে না। এই ফরেন পলিসি জিনিসটা আরো প্রাধান্য পাবে। অন্য যে নীতির কথা ধরেন ডেমোক্রেটরা বলছে, এই ইমিগ্রেশন, ইকোনমিক পলিসি, তারপর বার্নি স্যান্ডার্স বিশেষ করে ক্যাম্পেইন ফাইন্যান্স রিফর্মের কথা বলছেন, সেটা একটা উনার জন্য অনেক স্ট্রং পয়েন্ট, কারণ উনি হয়তো একমাত্র ক্যান্ডিডেট যিনি এটার জন্য পুশ করবেন।
আপনি একটু আগেই বলছিলেন যে বার্নি স্যান্ডার্স তরুণ প্রজন্মের কাছ থেকে ব্যাপক সমর্থন পাবেন এবং সেটা জরিপেও দেখা গেছে, তো এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? বার্নি স্যান্ডার্স তো সেই অর্থে তরুণ নন
না, কিন্তু আপনার, আপনি যদি ওনার নীতিমালার দিকে তাকান, হ্যাঁ, এটা আসলে শুধু যে অনেক প্রগ্রেসিভ নীতিমালা তা না, এটা রিপাবলিকানদের যেমন ভীতির রাজনীতি, ডেমোক্রেটরা দুজন ক্যান্ডিডেটই আপনার আশার রাজনীতি নিয়ে কথা বলছে। তো এই জিনিসটা আমার মনে হয় তরুণ প্রজন্মের সাথে রেজোনেট করেছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে বার্নি স্যান্ডার্স এর আপনি যদি পলিসি গুলো দেখেন, মানে অনেক স্পষ্ট ভাবে উনি কি করতে চান সেটা বলেছেন। এডুকেশন পলিসির ক্ষেত্রে যেভাবে মানে বলেছেন যে কলেজকে অ্যাফোর্ডেবল করার কথা, তো এই জন্যই হয়তো তরুণ প্রজন্মের কাছে এই এই আশার বাণীগুলো অনেক অনেক আশাব্যঞ্জক হয়ে গেছে।
রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জরিপে প্রায় শীর্ষে থাকছেন, কিন্তু আমরা জানি যে আইওয়াতে তিনি শীর্ষে ছিলেন না, আইওয়া ককাসে তিনি নেমে এসেছিলেন, কিন্তু জরিপে আবার তিনি উপরে উঠেছেন, এর কারণ কি বলে আপনার মনে হয়?
কিছুটা আছে মিডিয়া হাই, কিছুটা মানে এটা যেমন জার্নালিস্টরা স্বীকার করছে যে এটা এটা এই প্রেডিকশন তারা আর করতে পারছে না। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে ভীষণ র্যাডিক্যাল এবং এমন ধরনের কথা বলেন যেগুলো একদম প্রচন্ড পলিটিক্যালি ইনকারেক্ট এবং আশ্চর্যজনক ভাবে সেগুলোই তাকে আরো বেশি জনপ্রিয় করে। এই জনপ্রিয়তা আর আসলে যখন প্রাইমারির সময় আসে আসলে মানুষ তাকে ভোট করে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস।
ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
গেল কিছুদিন ধরে পুলিশের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্থা, হয়রানি, চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে তা প্রমাণিত হয়েছে। মাত্র এক মাসেই 19 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
মাত্র এক মাসেই 19 জন পুলিশের সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মাত্র কিছুদিনে বাংলাদেশ ব্যাংক সিটি কর্পোরেশন কর্মকর্তা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থা করার পরে সবশেষ অভিযোগটি উঠেছে একজন ক্ষুদ্র চা দোকানিকে চাঁদা না দেয় পুড়িয়ে মারার ঘটনায়। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে খোদ ক্ষমতাসীন দলের সিনিয়র নেতা সুরঞ্জিত সেনগুপ্ত দায়ী পুলিশদের দ্রুত বিচার আইনে বিচার করার দাবি জানিয়েছেন। বিরোধী দল বিএনপি বলছে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কারণে পুলিশের এই পরিস্থিতি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান পুলিশের বড় ধরনের সংস্কারের দাবি জানিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো অনেকদিন ধরেই পুলিশের ভূমিকার ব্যাপারে সোচ্চার, বর্তমানে তাদের উদ্বেগ আরো বেড়েছে। পুলিশের বর্তমান ভূমিকা সম্পর্কে বলেছেন মানবাধিকার সংগঠন অধিকারের প্রধান এবং বিশিষ্ট মানবাধিকার সক্রিয়বাদী অ্যাডভোকেট আদিলুর রহমান খান।
এখন তার শৃঙ্খলার বাইরে চলে এসেছে, পুলিশ এখন জনগণকে রক্ষা করাচ্ছে, আক্রমণকারীর ভূমিকায় চলে গেছে এবং এটা বেশ কিছুদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের জন্য ব্যাপকভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করার কারণে, মানবাধিকার কর্মীদের উপরে পুলিশের যে রিপ্রেশন সেটা বাড়িয়ে দেওয়ার কারণে এবং দেশের সাধারণ মানুষের উপরে যে অত্যাচার অবিচার চলছে সেখানে পুলিশের ভূমিকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো পুলিশের আজকের পরিস্থিতি হচ্ছে একটা ব্যাপক আস্থার সংকটের পরিস্থিতি। এদিকে আমরা যেমন দেখছি যে পুলিশ সাধারণ মানুষের উপরে অত্যাচার নিপীড়নের কারণ হয়ে উঠেছে, অন্যদিকে সাধারণ পুলিশ সদস্যরাও কিন্তু যে তাদের যে ন্যায্য যেসব অধিকার, তাদের যেসব যে প্রাপ্তি, তাদের যে বেতন ভাতা, এই দিক থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। যেটা অ্যাড্রেস করা যায় একটা সত্যিকারের যদি নিরপেক্ষ এবং স্বাধীন একটা পুলিশ কমিশন হয়, সে পুলিশ কমিশনের মধ্যে দিয়ে জনগণের মতামতের প্রতিফলনের ভিত্তিতে এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে এবং মানবাধিকার কর্মীদের বক্তব্য কি পুলিশ সম্বন্ধে এবং সাধারণ মানুষের বক্তব্য কি পুলিশ সম্বন্ধে এইটা যদি হিসাবে নেওয়া যায় তাহলেই এর কিছুটা উন্নতি হতে পারে। তবে সামগ্রিক উন্নতির জন্য দেশকে গণতান্ত্রিক পথে আনতে হবে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দুই একটি ঘটনা ঘটায় উদ্বেগের কোনো কারণ নেই।
দু একটি ঘটনা ঘটতেই পারে, এই ঢাকার বুকে একটা দুটা ঘটনা ঘটেছে, এরকম ঘটনা মাঝামাঝি দু একটা ঘটনা তা আমি অস্বীকার করবো না, ঘটে। আমার মনে হয় যে এটা মানে উদ্বেগের কোনো কারণ নেই।
তবে বিশিষ্টজনদের অভিমত, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীটিকে যে কোনো মূল্যে তাদের যথাযথ ভূমিকা পালনকারী হিসেবেই গড়ে তুলতে হবে, প্রয়োজনে যেতে হবে বড় ধরনের সংস্কারে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। সি ফুড অর্থাৎ সামুদ্রিক এবং মৎস্যজাতীয় খাবারে রয়েছে নানা ধরনের স্বাস্থ্যগত সুবিধা। মাছে যে ভিটামিন এবং প্রাকৃতিক খনিজ থাকে তা হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ এবং মস্তিষ্ক গঠনে সহায়ক। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে সপ্তাহে অন্তত একদিন মাছ বা মার্কারি রয়েছে এমন সি ফুড খেলে আলজাইমার রোগের ঝুঁকি কম হয়। জেসিকা বার্মনের এই বিষয়ক রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
ওমেগা থ্রি নামক ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস হচ্ছে মাছ, যা স্বাস্থ্য ভালো রাখার জন্য সহায়ক। বিভিন্ন গবেষণার ফলাফলে দেখা যায় মাছ খাওয়া মানসিক বৈকল্য প্রতিরোধে দারুণভাবে সহায়তা করে। তবে মাছে প্রচুর পরিমাণে মার্কারি থাকে, যা খানিকটা ক্ষতিকর। শিকাগোর রাশ ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের গবেষণায় 286 জন মৃত মানুষের মস্তিষ্কে মার্কারির প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে। দেখা গেছে যারা প্রচুর মাছ খেত তাদের শরীরে মার্কারির মাত্রা অনেক বেশি। তবে ওই গবেষণায় আরও দেখা গেছে সপ্তাহে অন্তত একদিন মাছ বা সিফুড খাওয়া অ্যালজাইমার রোগ প্রতিরোধে সাহায্য করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রধান সিন্ডি লাওলের বললেন, সিফুড খাওয়ার ভালো দিকই সবচেয়ে বেশি।
জীবনের শেষ দিকে গিয়েও মাছ খাওয়ার উপকার পাওয়া যায়, সেটি আরেকটি আশার খবর।
যারা নিয়মিত মাছ খান তাদের শরীর বা মস্তিষ্কের আলজাইমার বা মানসিক বৈকল্যের মতো রোগ হওয়ার ঝুঁকি কম, এমন তথ্য জানিয়েছেন রাশ গবেষকরা। গবেষণায় আসা স্বেচ্ছাসেবীদের পরীক্ষায় পাওয়া গেছে যাদের শরীরে APOE4 নামে কোষ আছে তাদের আলজাইমার হওয়ার ঝুঁকি বেশি। এই কোষ সম্বলিত শরীরে কোলেস্টেরলও বেশি থাকে।
আলজাইমার বাজে একটি রোগ, আর এই গবেষণার ফলাফল আমাদের মধ্যে আশার সঞ্চার করতে যাচ্ছে। মনে হয় জীবনাচরণ পরিবর্তনের মধ্য দিয়ে আলজাইমার থেকে বেঁচে থাকা সম্ভব।
এই গবেষণায় নমুনা হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে সেই সব স্বেচ্ছাসেবীর মৃত্যুর গড় বয়স 90 বছর। এর মানে হচ্ছে তাদের সবাই সিফুড বা মাছ খেতেন এবং ফলে তারা দীর্ঘ বয়স পেয়েছিলেন। এই গবেষণাটি করা হয় দি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেসের অর্থায়নে এবং জার্নাল অফ দি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে তা ছাপা হয়েছে।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালির আসর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
চিঠিপত্র, ইমেল, ফেসবুকের মন্তব্য সব নিয়ে আজকের আসর। আর প্রথম চিঠিটি, প্রথম ইমেল পাঠিয়েছেন অজয় কুমার সরকার কলকাতা থেকে। বুঝতেই পারছেন তিনি নাগেরপাড়া বর্ধমান থেকে কলকাতায় গিয়েছিলেন। অজয় কুমারের চিঠি থেকে পড়ছে, লিখছেন, কলকাতা পুস্তক মেলায় USAIS দপ্তরে উপস্থিত থেকে সম্পাদকীয় পরিবেশনকারী ইজাজ সাহেবের হাত থেকে বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার রেডিওটি গ্রহণ করেছি। হ্যাঁ ভাই, আপনার ছবিও আমরা পেয়েছি এবং সেটি আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে আমরা দিয়েছি। আমরা দুঃখিত যে আপনারা যখন পৌঁছেছিলেন তখন ক্যালেন্ডার এবং শ্রোতাদের জন্য যেসব উপহার সামগ্রী আমরা পাঠিয়েছি সেখান থেকে সেটা গিয়ে পৌঁছয়নি। আপনাদের মনে করিয়ে দিই, আগামী পরশু দিন রবিবার 7 তারিখে আপনারা যদি বইমেলায় গিয়ে উপস্থিত হতে পারেন, যারা আজকে গিয়েছিলেন তাদের বলছি, বাড়তি গেলে হয়তো থাকবে না, যারা যেতে পারবেন রবিবার 1টার সময় বইমেলায় ওই USAIS-এর যে স্টল সেখানে, তাহলে কিছু উপহার সামগ্রী পাবেন এবং হয়তো ক্যালেন্ডার সেই সময় পর্যন্ত পৌঁছে যাবে। সবাইকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইজাজমিন হোসেনের সঙ্গে এবং দীপঙ্কর চক্রবর্তী এবং অন্যান্য যারা ছিলেন তাদের সাথে দেখা করার জন্য। এরপরে আমরা শোনাব দীপঙ্কর সেখান থেকে কি বললেন আমাদের।
বইমেলায় আমরা পেয়েছি আমাদের মাঝে ভয়েস অফ আমেরিকার এককালীন ব্রডকাস্টার দীপঙ্কর চক্রবর্তী, তাকে জিজ্ঞাসা করেছিলাম আজকে অনুভূতির কথা। আসলে অনুভূতি বলতে গেলে এত বিশাল একটা ব্যাপক ব্যাপার যে বলা খুব মুশকিল, কারণ ভয়েস অফ আমেরিকার সঙ্গে আমার অনুভূতিটা যেটা জড়িয়ে রয়েছে সেটা প্রায় আমার ব্যক্তিগত এবং পারিবারিক অনুভূতি। কারণ ভয়েস অফ আমেরিকার প্রত্যেকটি কর্মী আমরা সবাই যখন কাজ করতাম আমাদের পারিবারিক সূত্রে জানাশোনা ছিল। আমাদের ছেলেমেয়েরাও সবাই তাদের সবার কাছে ওই ডাক নামে পরিচিত ছিল, এবং এতটাই যে এখনো বেশ কিছু শ্রোতা যারা পুরনো শ্রোতা তারা আমার ছেলে মেয়েকে নামে জানে এবং ডাক নামেও জানে। এই যে এই পারিবারিক বন্ধনটা এবং এই ভালোবাসার অনুভূতিটা, এটাই ভয়েস অফ আমেরিকার কোনো অনুষ্ঠানে আমার এলে এখনকার শ্রোতাদের সঙ্গে এবং যারা পুরনো শ্রোতা ছিলেন তাদের সঙ্গে দেখা হলে এই অনুভূতিটার কথাই আমার সবচেয়ে আগে মনে পড়ে।
কলকাতার বইমেলায় ইজাজমিন হোসেন, দীপঙ্কর চক্রবর্তী এবং যারা অন্যান্য শ্রোতারা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেন। আর এক শ্রোতার কাছ থেকে তিনি মন্তব্য নিয়েছেন, আসুন শোনা যাক।
বিশাল যে একটা এলাকা আছে ঈশান বাংলা থেকে ঝাড়খণ্ড পর্যন্ত, তাদের জন্য রেডিওর সময় বাড়ানো এবং টেলিভিশন নতুন যে মাধ্যম তার সাথে ওয়েব ক্যাস্টিং এগুলোকে আরো বাড়ানো,
এই ছিল কিছু মন্তব্য এবং আশা করি রবিবার আপনারা বেলা একটায় বইমেলায় যাবেন। ইজাজমিন হোসেন আপনাদের অপেক্ষায় থাকবে। মিতালি রাঠোর এ পর্যন্তই।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
নেটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়া বিমান আক্রমণের ফলে সিরিয়ায় সংকট নিরসনে যে অসামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে তা ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার আমস্টারডামে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি ওই মন্তব্য করেন। স্টোলটেনবার্গ বলেন, রাশিয়া উপর্যুপরি যে বিমান আক্রমণ চালাচ্ছে তা মূলত বিদ্রোহী দলগুলোকে লক্ষ্য করেই করা হচ্ছে। মালির জাতিসংঘ মিশন জানিয়েছে যে অজ্ঞাত পরিচিত বিদ্রোহীরা শুক্রবার টিম্বাকটুর একটি পুলিশ ঘাঁটি যে সাময়িকভাবে দখল করে নিয়েছিল তা জাতিসংঘ এবং মালির সেনাবাহিনী পুনরায় দখল করে নিয়েছে। জাতিসংঘ মিশনের মুখপাত্র জানিয়েছেন যে লড়াই বন্ধ হয়েছে, তবে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় বিস্ফোরক তল্লাশি করছে। জাতিসংঘের এক প্যানেল অভিযোগ করেছে যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। মিস্টার আসাঞ্জ বহিঃসমর্পণ এড়ানোর জন্য লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। দূতাবাসের ভেতর থেকে ভিডিওর মাধ্যমে আসাঞ্জ জানান, তাকে যে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে সে বিষয়টি এখন স্থির করার সময় এসেছে। গতকাল অনুষ্ঠিত হয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন পর্বের ডেমোক্রেটিক দলের বিতর্ক অনুষ্ঠান। ওই বিতর্কে অংশ নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স। বৃহস্পতিবার রাতে দুজনই জোরালো এবং ঝাঁঝালো বক্তব্যে জড়িয়ে পড়েন। নিউ হ্যাম্পশায়ার রাজ্যে দেশের প্রথম প্রেসিডেন্সিয়াল প্রাইমারি অনুষ্ঠিত হবার মাত্র কয়েকদিন আগে এই বিতর্ক অনুষ্ঠিত হল। ওদিকে সাম্প্রতিক এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন স্যান্ডার্সের চাইতে 20 পয়েন্টে পিছিয়ে আছেন। ইসলামিক উগ্রপন্থী আল শাবাব সোমালিয়ার দক্ষিণাঞ্চলের মার্কা শহরের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। শুক্রবার এলাকাবাসীরা জানায় যে ওই এলাকা থেকে আফ্রিকান ইউনিয়নের সেনারা সরে গেছে। ভারতের জেট এয়ারওয়েজের যোধপুর থেকে মুম্বাইগামী একটি চার্টার্ড বিমানে বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমকে বিমানের ইন্টারকম সিস্টেমে গান গাইতে দেওয়ার জন্য ওই বিমানের 5 ক্রুকে বরখাস্ত করা হয়েছে। জানুয়ারির 4 তারিখে সোনু নিগমের গান গাওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হবার পর জেট এয়ারওয়েজের ক্রুদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় গত বছর মে জুন মাসে বিভিন্ন দেশে উদ্ধারকৃতদের মধ্যে 200+ বাংলাদেশি এখনও দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন জ্যাকসন ওয়েট। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.